মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।
আরে শ্রীকান্ত, এসো এসো। ও, কতকাল পরে দেখা হলো বলতো।
মা বহুত ভাগ্যশালী হুঁ কি দো সপ্তাহ তক হর দিন আপকে গানে শুন পাউঙ্গা।
রেত জনিতে যদি কারো সংশয় থাকে, তিনি যেন আজকের এই শনিবার অমাবস্যা তিথিতে ওই গ্রামে এসে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে যান।
মির্চি গল্প গোল্ডমাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ডমাইন। আপনি শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। সাহজির সাপের কামড়ে মৃত্যুর পর একেবারে একা হয়ে গেল অন্নদা দিদি। তবু সে জঙ্গলের বাস ছেড়ে ইন্দ্রনাথের সঙ্গে চলে আসতে চাইল না। সে সম্বলটুকু দিয়ে স্বামীর ঋণ শোধ করে শ্রীকান্তর দেওয়া 5 টাকাটিও ফেরত পাঠিয়ে নিরুদ্দেশ হয়ে গেল কোথাও। অন্নদা দিদির লেখা শেষ চিঠিখানা শ্রীকান্তর হাতে তুলে দিয়ে সেই যে ইন্দ্র চলে গেল, তারপর আর তার দেখা নেই। শুনতে থাকুন শ্রীকান্তর চতুর্থ পর্ব, শ্রীকান্ত ও রহস্যময়ী পিয়ারি বাই।
অন্নদা দিদির চিঠি হাতে দিয়ে সেই যে চলে গেল, তারপরে অনেকদিন ইন্দ্রকে আর দেখিনি। গঙ্গার তীরে বেড়াতে গেলেই দেখি তার ডিঙি কুলে বাঁধা, জলে ভিজছে, রৌদ্রে ফাটছে। শুধু আর একটা দিন মাত্র আমরা দুজনে সেই নৌকায় চড়েছিলাম, সেই শেষ। তারপরে সেও আর চড়েনি, আমিও না। এই দিনটা আমার খুব মনে পড়ে। না, শুধু আমাদের নৌকোযাত্রার সমাপ্তি বলেই নয়, সেদিন অখণ্ড স্বার্থপরতার যে উৎকট দৃষ্টান্ত দেখতে পেয়েছিলাম তা সহজে ভুলতে পারিনি। সেই কথাটাই এবার বলব। সেদিন কনকনে শীতের সন্ধে, আগের দিন খুব এক পশলা বৃষ্টিপাত হওয়ায় শীতটা যেন ছুঁচের মতো গায়ে বেঁধছিল। আকাশে পূর্ণ চন্দ্র, চারিদিক জ্যোৎস্নায় যেন ভেসে যাচ্ছে। হঠাৎ ইন্দ্র এসে হাজির, বলল,
শ্রীকান্ত রাতে থিয়েটার হবে, যাবি?
থিয়েটারের নামে একেবারে লাফিয়ে উঠলাম।
থিয়েটার? হ্যাঁ হ্যাঁ, যাব যাব আমি।
তবে কাপড় পরে শিগগির আমাদের বাড়ি আয়।
5 মিনিটের মধ্যে একখানা র্যাপার টেনে নিয়ে ছুটে বার হলাম। সেখানে যেতে হলে ট্রেনে যেতে হয়, বললাম।
তোমাদের বাড়ির গাড়ি করে স্টেশনে যেতে হবে, তাই তাড়াতাড়ি?
তা নয়, আমরা ডিঙিতে যাব, চল।
আমি নিরুৎসাহ হয়ে পড়লাম, কারণ গঙ্গায় উজান ঠেলে যেতে হলে দেরি হতে পারে, হয়তোবা সময় উপস্থিত হতে পারা যাবে না।
ভয় নেই ভয় নেই, জোর হাওয়া আছে, দেরি হবে না। আমার নতুনদা কলকাতা থেকে এসেছেন, তিনি গঙ্গা দিয়ে যেতে চান।
যাক, দাঁড় বেঁধে পাল খাটিয়ে ঠিক হয়ে বসেছি। অনেক দেরিতে ইন্দ্রর নতুনদা এসে ঘাটে পৌঁছলেন। চাঁদের আলোতে তাকে দেখে ভয় পেয়ে গেলাম। কলকাতার বাবু, অর্থাৎ ভয়ঙ্কর বাবু। সিল্কের মোজা, চকচকে পামশু, আগা গোড়া ওভারকোটে মোড়া, গলায় গলাবন্ধ, হাতে দস্তানা, মাথায় টুপি। পশ্চিমে শীতের বিরুদ্ধে তাঁর সতর্কতার অন্ত নেই। আমাদের সাধের ডিঙিটাকে তিনি অত্যন্ত যাচ্ছে তাই বলে কঠোর মত প্রকাশ করে ইন্দ্রর কাঁধে ভর দিয়ে এবং আমার হাত ধরে অনেক কষ্টে, অনেক সাবধানে নৌকার মাঝখানে জাঁকিয়ে বসলেন।
নাম কি রে?
শ্রীকান্ত।
আমার শ্রীকান্ত, শুধু কান্ত। নে তামাক সাজ। ইন্দ্র, হুঁকো কলকে রাখলি কোথায়? আরে ছোঁড়াটাকে দে, তামাক সাজুক।
রে বাবা, মানুষ চাকরকেও তো এমন বিকট ভঙ্গি করে আদেশ করে না, ইন্দ্র অপ্রতিভ হয়ে বলল।
শ্রীকান্ত, তুই এসে একটু হাল ধর না, আমি তামাক সাজছি।
আমি তার জবাব না দিয়ে তামাক সাজতে লেগে গেলাম, কারণ তিনি ইন্দ্রর মাস্তুতো ভাই, কলকাতার অধিবাসী এবং সম্প্রতি এলে পাশ করেছেন। কিন্তু মনটা আমার বিগড়ে গেল। তামাক সেজে হুঁকো হাতে দিতে তিনি প্রসন্ন মুখে টানতে টানতে প্রশ্ন করলেন,
তুই থাকিস কোথায় রে কান্ত? তোর গায়ে ওটা কালো পানা কিরে? ব্যাপার আহ ব্যাপারের কি স্ত্রী, তিলের গন্ধে ভূত পালায়। এতে দে দেখি, বসি।
আমি দিচ্ছি নতুনটা, আমার শীত করছে না, এই না
বলে ইন্দ্র নিজের গায়ের আলোয়ানটা তাড়াতাড়ি ছুঁড়ে ফেলে দিল। তিনি সেটা জড়ো করে নিয়ে বেশ করে বসে সুখে তামাক টানতে লাগলেন। শীতের গঙ্গা বেশি চওড়া নয়, আধ ঘন্টার মধ্যেই ডিঙি ওপারে গিয়ে ভিড়ল, কিন্তু সঙ্গে সঙ্গেই বাতাস পড়ে গেল।
নতুনদা, এ যে ভারী মুশকিল হলো, হাওয়া পড়ে গেল, আর তো পাল চলবে না।
এই ছোঁড়াটাকে দে না, দাঁড় টানু।
কলকাতাবাসী নতুনদার অভিজ্ঞতায় ইন্দ্র ঈষৎ ম্লান হেসে বলল,
দাঁড়, কারোর সাধ্যে নেই নতুনদা, এই রেত ঠেলে উজান বয়ে যায়, আমাদের ফিরতে হবে।
প্রস্তাব শুনে নতুনদা এক মুহূর্তেই একেবারে অগ্নিশর্মা হয়ে উঠলেন।
তবে আনলি কেন হতভাগা? যেমন করে হোক তোকে পৌঁছে দিতেই হবে, আমায় থিয়েটারে হারমোনিয়াম বাজাতেই হবে, তারা বিশেষ করে ধরেছে।
তাদের বাজাবার লোক তো আছে নতুনদা, তুমি না গেলেও আটকাবে না।
না আটকাবে না, এই মেরোর দেশের ছেলেরা বাজাবে হারমোনিয়াম, চল যেমন করে পারিস নিয়ে চল।
বলে তিনি যেরকম মুখভঙ্গি করলেন তাতে আমার গা জ্বলে গেল। না, তার বাজনা অবশ্য পরে শুনেছিলাম, কিন্তু সে কথায় আর প্রয়োজন নেই। ইন্দ্রর অবস্থা সংকট অনুভব করে আমি আস্তে আস্তে বললাম,
ইন্দ্র গুণ টেনে নিয়ে গেলে হয় না?
কথাটা শেষ হতে না হতেই আমি চমকে উঠলাম। তিনি এমনই দাঁত মুখ ভেঙচে উঠলেন যে সে মুখখানা আমি আজও মনে করতে পারি। বললেন,
তবে যাও না, টানোগে না হে, জানোয়ারের মতো বসে থাকা হচ্ছে কেন?
তারপরে একবার ইন্দ্র একবার আমি গুণ টানতে লাগলাম, কখনো বা উঁচু পাড়ের উপর দিয়ে, কখনো বা নিচে নেমে, এবং সময়ে সময়ে সেই বরফের মতো ঠান্ডা জলের ধার ঘেঁষে অত্যন্ত কষ্ট করে চলতে হল। আবার তারই মাঝে মাঝে বাবুর তামাক সাজার জন্য নৌকা থামাতে হল, অথচ বাবুটি ঠায়ে বসে রইলেন, এতটুকু সাহায্য করলেন না। ইন্দ্র একবার তাকে হালটা ধরতে বলায় জবাব দিলেন,
নতুনদা একবার একটু হালটা,
আমি দস্তানা খুলেই ঠান্ডায় নিউমোনিয়া বাঁধাতে পারবো না।
না খুলে?
হ্যাঁ, দামি দস্তানাটা মাটি করে ফেলি আর কি, নে নে যা করছিস কর।
সত্যি আমি এমন স্বার্থপর এবং অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখেছি। তাঁরই একটা অপদার্থ খেয়াল চরিতার্থ করবার জন্য আমাদের এত ক্লেশ, এই সমস্ত চোখে দেখেও তিনি এতটুকু বিচলিত হলেন না, অথচ আমরা বয়সে তাঁর থেকে কতই বা ছোট ছিলাম। পাছে এতটুকু ঠান্ডা লেগে তাঁর অসুখ করে, পাছে এক ফোঁটা জল লেগে দামি ওভারকোট খারাপ হয়ে যায়, পাছে নড়লে চড়লে কোনো রকম ব্যাঘাত হয়, এই ভয়েই আড়ষ্ট হয়ে বসে থাকলেন এবং অবিশ্রাম চেঁচামেচি করে হুকুম করতে লাগলেন,
আরে কি করছিস কি তোরা, ঠিক করে গুণ টানতেও শিখিস নি, অপদার্থের দল সব। আই কান্ত, তামাক সাজ। এই ইন্দ্র, আমার খুব খিদে পাচ্ছে, খিদেতে পেট চোঁচো করছে, এখন খাবোটা কি, গঙ্গার জল? হ্যাঁ,
আরো বিপদ, গঙ্গার রুচিকর হাওয়ায় বাবুর খিদে পেল এবং দেখতে দেখতে সে খিদে অবিরাম বকুনির চোটে একেবারে ভীষণ হয়ে উঠল। এদিকে চলতে চলতে রাতও প্রায় দশটা হয়ে গেছে, থিয়েটারে পৌঁছতে রাত্রি দুটো বেজে যাবে শুনে বাবু প্রায় ক্ষিপ্ত হয়ে উঠলেন।
রাত দুটো বেজে যাবে, আমি দুটো অবধি এই নৌকায় বসে থাকবো? এই এই এই, চালাকি পেয়েছিস? হ্যাঁ, চালাকি পেয়েছিস তোরা?
রাত্রি যখন এগারোটা, তখন কলকাতার বাবু কাবু হয়ে বললেন,
হ্যাঁ রে ইন্দ্র, এদিকে খোট্টা মোট্টাদের বস্তি টস্তি নেই,
মুড়িটুড়ি পাওয়া যাবে না?
সামনেই একটা বেশ বড় বস্তি নতুনদা, সব জিনিস পাওয়া যায়।
তবে লাগা লাগা, ওরে ছোড়া, ওই টান না একটু জোরে, ভাত খাস নে। ইন্দ্র বল না তোর ওই ছেলেটাকে, একটু জোর করে টেনে নিয়ে চলুক।
ইন্দ্র কিংবা আমি কেউই জবাব দিলাম না। যেমন চলছিলাম তেমনি ভাবেই কিছুক্ষণ পরে একটা গ্রামে এসে পৌঁছলাম। এখানে পাড়টা ঢালু ও বিস্তৃত হয়ে জলে মিশেছিল। ডিঙি জোর করে ধাক্কা দিয়ে সংকীর্ণ জলে তুলে দিয়ে আমরা দুজন হাঁপ ছেড়ে বাঁচলাম।
হাত পা একটু খেলানো চাই, নামা দরকার।
অতএব ইন্দ্র তাকে কাঁধে করে নামিয়ে আনল। তিনি জ্যোৎস্নার আলোতে গঙ্গার পাড়ে পায়চারি করতে লাগলেন। আমরা দুজনে তার ক্ষুধা মেটাবার উদ্দেশ্যে গ্রামের ভিতরে যাত্রা করলাম। যদিও বুঝেছিলাম এত রাতে এই দরিদ্র ক্ষুদ্র পল্লীতে খাবার সংগ্রহ করা সহজ ব্যাপার নয়, তবুও চেষ্টা না করেও তো নিস্তার ছিল না। অথচ তাঁর একা থাকতেও ইচ্ছা নেই। তা বুঝেই ইন্দ্র তক্ষুনি বলল,
চলো না নতুনদা, একলা তোমার ভয় করবে, আমাদের সঙ্গে একটু বেরিয়ে আসবে চলো। এখানে চোট্টর নেই, ডিঙি কেউ নেবে না, চলো।
ভয়? আমরা দর্জি পাড়ার ছেলে, জমকে ভয় করি নেতা জানিস, কিন্তু তা বলে ছোট লোকেদের ডাটি পাড়ার মধ্যেও আমরা যাইনি। ব্যাটাদের গায়ের গন্ধ নাকে গেলেও আমাদের ব্যামো হয়।
অথচ তার মনে মনে ইচ্ছে আমি তার পাহারায় থাকি এবং তামাক সাজি। কিন্তু আমি তার ব্যবহারে মনে মনে এত বিরক্ত হয়েছিলাম যে ইন্দ্র আভাস দিলেও আমি কিছুতেই একা এই লোকটার সঙ্গে থাকতে রাজি হলাম না। ইন্দ্রর সঙ্গেই যাওয়া সাব্যস্ত করলাম। দর্জিপাড়ার বাবু হাততালি দিয়ে গান ধরলেন, ঠুন ঠুন পেয়ালা। আমরা অনেক দূর পর্যন্ত তার সেই মেয়েলি নাকি সুরে সঙ্গীত চর্চা শুনতে শুনতে গেলাম। ইন্দ্র নিজেও তার দাদার ব্যবহারে মনে মনে অতিশয় লজ্জিত ও ক্ষুব্ধ হয়েছিল। ধীরে ধীরে বলল,
এরা কলকাতার লোক কিনা, জল হাওয়াটা ঠিক আমাদের মতো সহ্য করতে পারে না, বুঝলি না শ্রীকান্ত?
ইন্দ্র তখন তার অসাধারণ বিদ্যা বুদ্ধির পরিচয়, হয়তো আমার শ্রদ্ধা আকর্ষণ করবার জন্যই, দিতে দিতে চলল। তিনি অচিরেই বিয়ে পাশ করে ডেপুটি হবেন, কথা প্রসঙ্গে তাও বলল। যাই হোক, এতদিন পরে এখন তিনি কোথাকার ডেপুটি কিংবা আদৌ সে কাজ পেয়েছেন কিনা সে সংবাদ জানি না, কিন্তু মনে হয় যেন পেয়েছেন। না হলে বাঙালি ডেপুটির মাঝে মাঝে এত সুখ্যাতি শুনতে পাই কি করে? তখন তার প্রথম যৌবন। শুনি জীবনের এই সময়টায় নাকি হৃদয় খুব বড় থাকে, সমবেদনার ব্যাপকতা যেমন বৃদ্ধি পায় এমন আর কোনো কালে হয় না। অথচ ঘণ্টা কয়েকের পরিচয়েই যে নমুনা তিনি দেখিয়েছিলেন এতকাল পরেও ভুলতে পারা গেল না। তবে ভাগ্যে এমন সব নমুনা কদাচিৎ চোখে পড়ে, না হলে অনেক আগেই সংসারটা রীতিমতো একটা পুলিশ থানায় পরিণত হয়ে যেত। যাক সে কথা, কিন্তু ভগবানও যে তার উপর ক্রুদ্ধ হয়েছিলেন সে খবরটা পাঠককে দেওয়া আবশ্যক। এ অঞ্চলে পদঘাট দোকানপত্র সমস্তই ইন্দ্র জানা ছিল। সে গিয়ে মুদির দোকানে উপস্থিত হল, কিন্তু দোকান বন্ধ এবং দোকানি শীতের ভয়ে দরজা জানলা বন্ধ করে গভীর নিদ্রায় মগ্ন। তখন দুজনে বাইরে দাঁড়িয়ে তারস্বরে চিৎকার করে এবং যত প্রকার ফন্দি মানুষের মাথায় আসতে পারে তার সবগুলি একে একে চেষ্টা করে আধ ঘন্টা পরে খালি হাতে ফিরে এলাম। কিন্তু ঘাট যে জনশূন্য, জ্যোৎস্না লোকে যত দূর দৃষ্টি চলে তত দূরই যে শূন্য, কি দর্জিপাড়ার চিহ্ন মাত্র কোথাও নেই। ডিঙি যেমন ছিল তেমনই রয়েছে, কিন্তু ইনি গেলেন কোথায়? দুজনে প্রাণপণে চিৎকার করলাম,
নতুনদা নতুনদা,
কিন্তু কোথায় কে?
ও নতুনদা,
আমাদের ডাক দুপাশে উঁচু পাড়ে ধাক্কা খেয়ে অস্পষ্ট হয়ে বারবার ফিরে এলো।
ও নতুনদা,
এই অঞ্চলে মাঝে মাঝে শীতকালে বাঘের জনশ্রুতিও শোনা যেত। গৃহস্থ কৃষকেরা দলবদ্ধ হুড়ারের জ্বালায় সময় সময় ব্যতিব্যস্ত হয়ে উঠত। সহসা ইন্দ্র সেই কথাই বলে বসল,
শ্রীকান্ত বাঘে নিলে না তোরে?
ভয়ে সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল আমার। সে কি কথা! ইতিপূর্বে তার অভদ্র ব্যবহারে আমি অত্যন্ত বিরক্ত হয়ে উঠেছিলাম ঠিকই, কিন্তু এত বড় অভিশাপ তো দিইনি। সহসা দুজনেরই চোখে পড়ল, কিছু দূরে বালুর উপরে কি একটা বস্তু চাঁদের আলোয় চকচক করছে। কাছে গিয়ে দেখি তাঁরই সেই বহুমূল্য পাম্পসুর এক পাটি। ইন্দ্র সেই ভিজে বালির উপরেই একেবারে শুয়ে পড়ল।
শ্রীকান্ত রে, আমার মাসিমাও এসেছেন যে, আমি আর বাড়ি ফিরে যাব না, কিছুতেই না।
তখন ধীরে ধীরে সমস্ত বিষয়টাই পরিস্ফুট হয়ে উঠতে লাগল। আমরা যখন মুদির দোকানে দাঁড়িয়ে তাকে জাগাবার ব্যর্থ চেষ্টা করছিলাম, তখন এই দিকের কুকুরগুলোও যে সমবেত আত্মচিৎকারে আমাদের এই দুর্ঘটনার সংবাদটাই কানে ঠোকাবার ব্যর্থ চেষ্টা করছিল, তা জলের মতো চোখে পড়ল। তখনও দূরে তাদের ডাক শোনা যাচ্ছিল। সুতরাং আর সংশয় রইল না যে নেকড়েগুলো তাকে টেনে নিয়ে গিয়ে যেখানে ভোজন করছে তারই আশেপাশে দাঁড়িয়ে সেগুলো এখনো চেঁচিয়ে মরছে। হঠাৎ ইন্দ্র সোজা হয়ে দাঁড়িয়ে বলল,
আমি যাব।
আমি সভয়ে তার হাত চেপে ধরলাম।
না না না, তুমি তুমি পাগল হয়েছো ভাই?
ইন্দ্র তার জবাব দিল না, ডিঙিতে ফিরে গিয়ে লগিটা তুলে নিয়ে কাঁধে ফেলল। একটা বড় ছুরি পকেট থেকে বার করে বাঁ হাতে নিয়ে বলল,
তুই থাক শ্রীকান্ত, আমি না এলে ফিরে গিয়ে বাড়িতে খবর দিস, আমি চললুম।
তার মুখ অত্যন্ত পাণ্ডুর, কিন্তু চোখ দুটো জ্বলতে লাগল। তাকে আমি চিনেছিলাম, এটা নিরর্থক শূন্য আস্ফালন নয় যে হাত ধরে দুটো ভয়ের কথা বললেই মিথ্যা দম্ভ মিথ্যায় মিলিয়ে যাবে। আমি নিশ্চয় জানতাম কোনো মতেই তাকে নিরস্ত করা যাবে না, সে যাবেই। ভয়ের সঙ্গে যে চির অপরিচিত, তাকে আমি বা কেমন করে কি বলে বাধা দেব? যখন সে নিতান্তই চলে যাচ্ছে তখন আর থাকতে পারলাম না। আমিও যা হোক একটা হাতে করে অনুসরণ করতেই ইন্দ্র মুখ ফিরিয়ে আমার একটা হাত ধরে ফেলল, বলল,
তুই খেপেছিস শ্রীকান্ত, তোর দোষ কি, তুই কেন যাবি?
তার কণ্ঠস্বর শুনে এক মুহূর্তেই আমার চোখে জল এসে পড়ল। কোনো মতে গোপন করে বললাম,
তোমারই বা দোষ কি ইন্দ্র, তুমি বা কেন যাবে?
প্রত্যুত্তরে ইন্দ্র আমার হাতের বাঁশটা টেনে নিয়ে নৌকায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল,
আমারও দোষ নাই ভাই, আমিও নতুনদাকে আনতে চাইনি, কিন্তু একলা ফিরে যেতেও পারবো না, আমাকে যেতেই হবে।
কিন্তু আমারও তো যাওয়া চাই, কারণ পূর্বেই একবার বলেছি আমি নিজেও নিতান্ত ভীরু ছিলাম না। অতএব বাঁশটা পুনরায় তুলে নিয়ে দাঁড়ালাম এবং আর বাগবিতণ্ডা না করে দুজনেই ধীরে ধীরে অগ্রসর হলাম। ইন্দ্র বলল,
বালির উপর দৌড়ানো যায় না শ্রীকান্ত, খবরদার সে চেষ্টা করিস নে, জলে গিয়ে পড়বি।
সামনে একটা বালির ঢিপি ছিল, সেইটা অতিক্রম করেই দেখা গেল অনেক দূরে জলের ধার ঘেঁষে দাঁড়িয়ে পাঁচ সাতটা কুকুর চিৎকার করছে। যত দূর দেখা গেল একপাল কুকুর ছাড়া বাঘ তো দূরের কথা, একটা শেয়ালও নেই। সন্তর্পণে আরো খানিকটা এগোতেই মনে হল তারা কি একটা কালোপানা বস্তু জলে ফেলে পাহারা দিয়ে আছে। ইন্দ্র চিৎকার করে ডাকল,
নতুনদা!
ইন্দ্রের গলা পেয়ে নতুনদা এক গলা জলে দাঁড়িয়ে অব্যক্ত স্বরে কেঁদে উঠলেন। দুজনে প্রাণপণে ছুটে গেল, কুকুরগুলো সরে দাঁড়াল এবং ইন্দ্র ঝাঁপিয়ে পড়ে আকণ্ঠ নিমজ্জিত মূর্ছিত প্রায় তার দর্জি পাড়ার মাস্তুত ভাইকে টেনে তীরে তুলল।
আমাকে ধরো নতুনদা!
তখনও তার পায়ে একটা বহুমূল্য পান, গায়ে ওভারকোট, হাতে দস্তানা, গলায় গলাবন্ধ এবং মাথায় টুপি ভিজে ফুলে ঢোল হয়ে উঠেছে। আমরা গেলে সেই যে তিনি হাততালি দিয়ে ঠুনঠুন পেয়ালা ধরেছিলেন, খুব সম্ভব সেই সঙ্গীত চর্চাতেই আকৃষ্ট হয়ে গ্রামের কুকুরগুলো দল বেঁধে উপস্থিত হয়েছে এবং এই অসামান্য গান আর এমন জন্মে না দেখা পোশাকের ছটায় বিভ্রান্ত হয়ে এই মহামান্য ব্যক্তিটিকে তাড়া করেছিল। এতটা এসেও আত্মরক্ষার কোনো উপায় না খুঁজে পেয়ে অবশেষে তিনি জলে ঝাঁপ দিয়ে পড়েছিলেন এবং এই দুর্দান্ত শীতের রাত্রে তুষার শীতল জলে আকণ্ঠ মগ্ন থেকে এই অর্ধ ঘণ্টাকাল ধরে পূর্বকৃত পাপের প্রায়শ্চিত্ত করছিলেন। কিন্তু প্রায়শ্চিত্তের ঘোর কাটিয়ে তাকে চাঙ্গা করে তুলতেও সে রাতে আমাদের কম মেহনত করতে হয়নি। কিন্তু সবচেয়ে আশ্চর্য এই যে বাবু ডাঙায় উঠেই প্রথম কথা বললেন,
আমার এক পাটি পামসু,
সেটা ওই ওখানে পড়ে আছে।
ইন্দ্র এই খবর দিতেই তিনি সমস্ত দুঃখ ক্লেশ ভুলে অবিলম্বে আরেক পাটি পাওয়ার জন্য সোজা খাড়া হয়ে উঠলেন। তারপরে কোটের জন্য, গলা বন্ধের জন্য, মোজার জন্য, দস্তানার জন্য একে একে পুনঃ পুনঃ শোক প্রকাশ করতে লাগলেন। এবং সে রাতে যতক্ষণ পর্যন্ত না ফিরে গিয়ে নিজেদের ঘাটে পৌঁছতে পারলাম, ততক্ষণ পর্যন্ত কেবল এই বলে আমাদের তিরস্কার করতে লাগলেন,
কেন তোরা নির্বোধের মতো সেসব আমার গা থেকে তাড়াতাড়ি খুলতে গিয়েছিলি? না খুললে তার ধুলো বালি লেগে এরকম মাটি হতো না। তোরা আসলে খোট্টার দেশের লোক তো, চাষার স্বামীর, এইসব কখনো চোখে দেখিস নি তো, নইলে এইভাবে এই দামি জিনিসগুলোকেও নষ্ট করে দেয়।
এই সমস্ত অবিশ্রান্ত বকতে বকতে গেলেন। যে দেহটাতে ইতিপূর্বে একটি ফোঁটা জল লাগাতেও তিনি ভয়ে সারা হচ্ছিলেন, জামা কাপড়ের শোকে সে দেহটাকেও তিনি ভুলে গেলেন। রাত দুটোর পর আমাদের ডিঙি এসে ঘাটে ভিড়ল। আমার যে ব্যাপারখানের বিকট গন্ধে কলকাতার বাবু এতক্ষণ অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, সেটা গায়ে দিয়ে তারই অবিশ্রাম নিন্দা করতে করতে চললেন।
এই জিনিস কেউ গায়ে দেয়? এ দিয়ে তো আমার পা মুছতেও ঘৃণা হয়।
আমার ব্যাপারটা কতটা ঘৃণ্যতা বারবার শোনাতে শোনাতে ইন্দ্রর ব্যাপারখানি পরিধান করে তিনি সে যাত্রা আত্মরক্ষা করে বাড়ি গেলেন। যাই হোক, তিনি যে দয়া করে বাঘের কবলে না পড়ে সশরীরে প্রত্যাবর্তন করেছিলেন, তার এই অনুগ্রহের আনন্দেই আমরা পরিপূর্ণ হয়ে গিয়েছিলাম। এত উপদ্রব অত্যাচার হাসি মুখে সহ্য করে আজ নৌকা চড়ার পরিসমাপ্তি করে এই দুর্জয় শীতে রাতে কোঁচার খুঁট মাত্র অবলম্বন করে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে গেলাম। লিখতে বসে আমি অনেক সময় আশ্চর্য হয়ে ভাবি, এইসব এলোমেলো ঘটনা আমার মনের মধ্যে এমন পরিপাটিভাবে সাজিয়ে রেখেছিল কে? যেমন করে বলি কই, তেমন করে তো তারা একটির পর একটি মালা গাঁথা হয়ে ঘটেনি। আবার তাই কি সেই শিকলের সকল গ্রন্থিগুলোই বজায় আছে? তাও তো নেই। কত হারিয়ে গিয়েছে টের পাই, কিন্তু তবু তো শিকল ছিঁড়ে যায় না। কে তবে নতুন করে এসব জোড়া দিয়ে রাখে? আরো একটা বিষয়ের ব্যাপার আছে, পণ্ডিতেরা বলেন বড়দের চাপে নাকি ছোটরা গুঁড়িয়ে যায়, কিন্তু তাই যদি হয় তবে জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলি তো কেবল মনে থাকবার কথা, কিন্তু তাও তো দেখি না। ছেলেবেলার কথা প্রসঙ্গে হঠাৎ একসময় দেখতে পাই স্মৃতির মন্দিরে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে না জানে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে গিয়েছে, এবং বড়রা ছোট হয়ে কবে কোথায় ঝরে পড়ে গেছে, অতএব বলবার সময়ও ঠিক তাই ঘটে, তুচ্ছ বড় হয়ে দেখা দেয়, বড় মনেও পড়ে না। এমনই একটা তুচ্ছ বিষয়ে যে মনের মধ্যে এতদিন নীরবে এমন সংগোপনে এত বড় হয়ে উঠেছিল, আজ তার সন্ধান পেয়ে আমি নিজেও বড় বিস্মিত হয়ে গিয়েছি। সেইটাই আজ শ্রোতাদের বলব। সে বহুকাল পরের কথা, দিদির স্মৃতিটাও তখন ঝাপসা হয়ে গেছে, যার মুখখানি মনে করলেই কি জানি কেন প্রথম যৌবনের উচ্ছৃঙ্খলতা আপনি মাথা হেঁট করে দাঁড়াত, সে দিদিকে আর তখন তেমন করে মনে পড়ত না। এ সেই সময়ের কথা। এক রাজার ছেলের নিমন্ত্রণে তার শিকার পার্টিতে গিয়ে উপস্থিত হয়েছি। এর সঙ্গে অনেকদিন স্কুলে পড়েছি, গোপনে তার অনেক অঙ্ক কষে দিয়েছি, তাই তখন ভারী ভাব ছিল। তারপরে এন্ট্রান্স ক্লাস হতে ছাড়াছাড়ি। রাজার ছেলেদের স্মৃতিশক্তি কম তাও জানি, কিন্তু ইনি যে মনে করে চিঠিপত্র লিখতে শুরু করবেন তা ভাবিনি। মাঝে হঠাৎ একদিন দেখা, তখন সবে সাবালক হয়েছেন, অনেক জমানো টাকা হাতে পড়েছে এবং তারপরে ইত্যাদি ইত্যাদি। রাজার ছেলের কানে গিয়েছে, অতিরঞ্জিত হয়েই গিয়েছে, রাইফেল চালাতে আমার জুড়ি নেই, এবং আরও এত প্রকারের গুণে ইতিমধ্যে এমন গুণধর হয়ে উঠেছি যে একমাত্র সাবালক রাজপুত্রেরই অন্তরঙ্গ বন্ধু হবার আমি উপযুক্ত। শাস্ত্রকারেরা বলেন, রাজা রাজরার সাদর আহ্বান কখনো উপেক্ষা করবে না। হিন্দুর ছেলে, শাস্ত্র অমান্য করতেও তো আর পারি না, কাজেই গেলাম। স্টেশন থেকে 10-12 ক্রোশ পথ হাতির পিঠে চেপে গিয়ে দেখি, হ্যাঁ, রাজপুত্রের সাবালকের লক্ষণই বটে। গোটা পাঁচেক তাঁবু পড়েছে, একটা তার নিজস্ব, একটা বন্ধুদের, একটা ভৃত্যদের, একটায় খাবারের বন্দোবস্ত, আর একটা অমনি একটু দূরে, সেটা ভাগ করে জন দুই বাইজি ও তাদের সাঙ্গপাঙ্গদের আড্ডা। তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, রাজপুত্রের খাস কামরায় অনেকক্ষণ থেকেই যে সঙ্গীতের বৈঠক বসেছে তা পৌঁছনো মাত্রই টের পেলাম। রাজপুত্র অত্যন্ত সমাদরে আমাকে গ্রহণ করলেন, বন্ধুবান্ধবেরা বিহ্বল কলকণ্ঠে সম্বর্ধনা করতে লাগলেন। আমি সম্পূর্ণ অপরিচিত, কিন্তু সেটা তাদের যে অবস্থা তাতে অপরিচয়ের জন্য বাধে না।
আরে শ্রীকান্ত, এসো এসো। ও, কতকাল পরে দেখা হলো বলো তো।
কি মনে পড়ে?
আরে ইয়ার, আও মিলো সব। ইনি আমার সেই দোস্ত যার বন্দুকের নিশানার কথা তোমাদের বলেছি, সেই শ্রীকান্ত। এই নাও নাও, দেখে নাও।
এই বেয়ারা,
গ্লাস দো বাবুকো।
শ্রীকান্ত, নাও নাও, কি নেবে নাও। বুঝলে পিয়ারি ভাই, যে শ্রীকান্ত বাবু, ইনি আমার ছেলেবেলার বন্ধু, সালাম দিজিয়ে।
এই বাইজিটি পাটনা থেকে অনেক টাকার শর্তে 2 সপ্তাহের জন্য এসেছেন। এইখানে রাজকুমার যে বিবেচনা এবং যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন সে কথা স্বীকার করতেই হবে। বাইজি সুশ্রী, অতিশয় সুকণ্ঠ এবং গান গাইতে জানেন। আমি তাঁবুর ভিতরে ঢুকতেই গানটা থেমে গিয়েছিল। তারপর আলাপের গোড়ার রীতি মেনে আদব কায়দা শেষ করতে কিছুক্ষণ গেল। রাজপুত্র অনুগ্রহ করে আমাকে গান ফরমাশ করতে অনুরোধ করলেন। রাজাজ্ঞা শুনে প্রথমটা অত্যন্ত কুণ্ঠিত হয়ে উঠলাম, কিন্তু অল্প কিছুক্ষণে বুঝলাম এই সঙ্গীতের মজলিসে আমি যা হোক একটু ঝাপসা দেখি, আর সবাই ছুঁচোর মতো কানা। বাইজি খুশি হয়ে উঠলেন, পয়সার লোভে অনেক কাজই পারা যায় তা জানি, কিন্তু এই নিরেটের দরবারে বিনা বাজানো বাস্তবিকই এতক্ষণ তার কাছে খুবই কঠিন কাজ ছিল। এবার একজন সমঝদার পেয়ে সে যেন বেঁচে গেল। তারপরে গভীর রাত পর্যন্ত সে যেন শুধুমাত্র আমার জন্যই তার সমস্ত শিক্ষা, সমস্ত সৌন্দর্য ও কণ্ঠের সমস্ত মাধুর্য দিয়ে আমার চারিদিকের এই সমস্ত কদর্য মাতলামো ডুবিয়ে অবশেষে স্তব্ধ হয়ে এল। বাইজি পাটনার লোক, নাম পিয়ারি। সে রাত্রে আমাকে সে যেমন করে সমস্ত প্রাণ দিয়ে গান শুনিয়েছিল, বোধ করি এমন আর সে কখনো শোনায়নি। মুগ্ধ হয়ে গিয়েছিলাম। গান থামলে আমার মুখ দিয়ে শুধু বার হল, বেশ। পিয়ারি মুখ নিচু করে হাসল, তারপর 2 হাত কপালে ঠেকিয়ে প্রণাম করল, সেলাম করল না। মজলিস রাতের মতো শেষ হল। তখন দলের মধ্যে কেউ ঘুমন্ত, কেউ আধো ঘুমে, অধিকাংশই অচৈতন্য। নিজে তাঁবুতে যাবার জন্য বাইজি তখন তার দলবল নিয়ে বেরোচ্ছিলেন। আমি তখন আনন্দের আতিশয্যে হিন্দি করে বলে ফেললাম, বাইজি মে বহুত ভাগ্যশালী হো কি 2 সপ্তাহ তক হর দিন আপকে গানে শুন পাউঙ্গা। বাইজি প্রথমটা থমকে দাঁড়ালো, পরক্ষণেই একটুখানি কাছে সরে এসে অত্যন্ত মৃদু কণ্ঠে পরিষ্কার বাংলা ভাষায় বলল,
টাকা নিয়েছি, আমাকে তো গাইতেই হবে, কিন্তু আপনি এই 15-16 দিন ধরে এর মোশাহেবি করবেন, যান কালকেই বাড়ি চলে যান।
কথা শুনে আমি হতবুদ্ধি কাঠ হয়ে গেলাম এবং কি জবাব দেব তা ভেবে ঠিক করবার আগেই বাইজি চলে গেল। সকালে শোরগোল করে কুমারজি শিকারে বার হলেন। মদ মাংসের আয়োজনটাই সবচেয়ে বেশি, সঙ্গে জন দশেক শিকারী অনুচর, বন্দুক 15টা, তার মধ্যে 6টা রাইফেল। স্থান একটা আধ শুকনো নদীর দুই তীর, এপারে গ্রাম, ওপারে বালুর চর, এপারে ক্রোশ জুড়ে বড় বড় শিমুল গাছ, ওপারে বালুর ওপর স্থানে স্থানে কাশ ও কুশের ঝোপ। এইখানে এই 15টা বন্দুক নিয়ে শিকার করতে হবে। শিমুল গাছে গাছে ঘু ঘু গোটা কয়েক দেখলাম। মরা নদীর বাঁকের কাছটায় দুটো চকাচকি ভাসছে বলেই মনে হল। কে কোন দিকে যাবেন অত্যন্ত উৎসাহের সহিত পরামর্শ করতে করতেই সবাই দু এক পাত্র টেনে নিয়ে দেহ ও মন বীরের মতো করে নিলেন। আমি বন্দুক রেখে দিলাম। একে বাইজির খোঁচা খেয়ে রাত থেকেই মনটা বিকল হয়েছিল, তাতে শিকারের ক্ষেত্র দেখে সর্বাঙ্গ একেবারে চলে গেল।
কি হে শ্রীকান্ত, তুমি যে বড় চুপচাপ, ও কি বন্দুক রেখে দিলে যে?
আমি পাখি মারি না।
সে কি হে, কেন কেন?
আমি গোঁ ফুটবার পর থেকে আর ছড়ার দেওয়া বন্দুক ছড়িনি, ও আমি ভুলে গেছি। কুমার সাহেব হেসেই খোন, কিন্তু সে হাসির কতটা দ্রব্য গুণে সে কথা অবশ্য আলাদা। সূর্যর চোখ মুখ আরক্ত হয়ে উঠল। তিনি এ দলের প্রধান শিকারী এবং রাজপুত্রের প্রিয় পার্শ্বচর, তার অব্যর্থ লক্ষ্যের খ্যাতি আমি এসেই শুনেছিলাম। তিনি রুষ্ট হয়ে বললেন,
চিড়িয়া শিকার মে কুছ শরম হ্যায়।
আমারও মেজাজ তো ভালো ছিল না, সুতরাং জবাব দিলাম,
সবাইকার নেহি হ্যায়, কিন্তু আমার হ্যায়।
যাক, আমি তাঁবুতে ফিরলাম। কুমার সাহেব, আমার শরীরটা ঠিক ভালো নেই বলে ফিরে এলাম। তাতে কে হাসল, কে চোখ ঘোরাল, কেই বা মুখ ভেঙাল তা চেয়েও দেখলাম না। তখন সবে মাত্র তাঁবুতে ফিরে ফরাশের উপর চিত হয়ে পড়েছি এবং আর এক পেয়ালা চা আদেশ করে একটা সিগারেট ধরিয়েছি। বেয়ারা এসে সসম্ভ্রমে জানালো,
হুজুর, ভাইজি একবার সাক্ষাৎ করতে চায়।
ঠিক এইটি আশাও করছিলাম, আবার আশঙ্কাও করছিলাম। জিজ্ঞাসা করলাম, কেন সাক্ষাৎ করতে চায়?
তা জানি নে।
তুমি কে?
আমি বাইজির খানসামা।
তুমি বাঙালি?
আগে হ্যাঁ, পরামানিক, নাম রতন।
বাইজি হিন্দু?
নইলে থাকবো কেন বাবু?
আমাকে সঙ্গে করে এসে তাঁবুর দরজা দেখিয়ে দিয়ে রতন সরে গেল। পর্দা তুলে ভিতরে ঢুকে দেখলাম বাইজি একা প্রতীক্ষা করে বসে আছে। কাল রাতে পেশোয়াজ ও ওড়নায় ঠিক চিনতে পারিনি, আজ দেখেই টের পেলাম বাইজি যেই হোক বাঙালির মেয়ে বটে। একখণ্ড মূল্যবান কার্পেটের উপর গরদের শাড়ি পরে বাইজি বসে আছে, ভিজে এলো চুল পিঠের ওপর ছড়ানো, হাতের কাছে পানের সাজ সরঞ্জাম, সামনে গুড়গুড়িতে তামাক সাজা। আমাকে দেখে গাত্রোত্থান করে হাসি মুখে সামনের আসনটা দেখিয়ে দিয়ে বলল,
বসো, তোমার সম্মুখে তামাকটা খাবো না আর।
ওরে রতন, গুড়গুড়িটা নিয়ে যা।
ও কি দাঁড়িয়ে রইলে কেন, বসো না।
রতন এসে গুড়গুড়ি টেনে নিয়ে গেল। বাইজি বলল,
তুমি তামাক খাও তা জানি, কিন্তু দেব কিসে? অন্য জায়গায় যা করো তা করো, কিন্তু আমি জেনে শুনে আমার গুড়গুড়িটা তো আর তোমাকে দিতে পারিনি। আচ্ছা, চুরুটা নিয়ে দিচ্ছি। ওরে ওর
থাক থাক, চুরুটে কাজ নেই, আমার পকেটেই আছে।
আছে?
বেশ, তাহলে ঠান্ডা হয়ে একটু বসো, ঢের কথা আছে। ভগবান কখন যে কার সঙ্গে দেখা করিয়ে দেন তা কেউ বলতে পারে না, সে আমাদের স্বপ্নের অগোচর। আচ্ছা, শিকারে গিয়েছিলে, হঠাৎ ফিরে এলে যে?
ভালো লাগলো না।
না লাগবারই কথা, কি নিষ্ঠুর এই পুরুষ মানুষ জাতটা, অনর্থক জীব হত্যা করে কি আমোদ পায় তা তারাই জানে। বাবা ভালো আছেন?
বাবা মারা গেছেন।
মারা গেছেন? মা?
তিনি আগেই গেছেন।
ও, তাইতেই
বলে বাইজি একটা দীর্ঘশ্বাস ফেলে আমার মুখের দিকে চেয়ে রইল। একবার মনে হল তার চোখ দুটি যেন ছলছল করছে, কিন্তু সে হয়তো আমার মনের ভুল। পরক্ষণেই যখন সে কথা বলল তখন আর ভুল রইল না যে এই মুখরা নারীর চটুল ও পরিহাস লঘু কণ্ঠস্বর সত্যি সত্যি মৃদু ও আর্দ্র হয়ে গিয়েছে। বলল,
তাহলে যত্নটত্ন করবার আর কেউ নেই বলো? পিসিমার ওখানেই আছো তো? নইলে আর থাকবেই বা কোথায়? বিয়ে হয়নি সে তো দেখতেই পাচ্ছি। পড়াশোনা করছো নাকি তাও ওই সঙ্গে শেষ করে দিয়েছ?
এতক্ষণ পর্যন্ত বাইজির কৌতূহল ও প্রশ্নমালা আমি যথাসাধ্য সহ্য করে গিয়েছি, কিন্তু এই শেষ কথাটা কেমন যেন হঠাৎ অসহ্য হয়ে উঠল। বিরক্ত এবং রুক্ষ কণ্ঠে বলে উঠলাম, আচ্ছা কে তুমি? তোমাকে জীবনে কখনো দেখেছি বলেও তো মনে হয় না। আমার সম্বন্ধে এত কথা তুমি জানতে চাইছই বা কেন? আর জেনেই বা তোমার লাভ কি? আমার বিরক্তি দেখেও কিন্তু বাইজি রাগ করল না, বরং হাসল।
লাভ ক্ষতি কি সংসারে সব? মায়া মমতা ভালোবাসা কি কিছু নয়? আমার নাম পিয়ারি, কিন্তু আমার মুখ দেখেও যখন চিনতে পারলে না, তখন ছেলেবেলার ডাকনাম শুনেই কি আর আমাকে চিনতে পারবে? তাছাড়া আমি তোমাদের ও গ্রামের মেয়েও নই।
আচ্ছা, তোমাদের বাড়ি কোথায় বলো?
না, সে আমি বলবো না।
তবে তোমার বাবার নাম কি বলো?
তিনি স্বর্গে গেছেন। ছি ছি, তার নাম কি আর এ মুখে উচ্চারণ করতে পারি?
তা যদি না পারো, আমাকে চিনলে কি করে সে কথা বোধহয় উচ্চারণ করতে তোমার দোষ হবে না। পিয়ারি আমার মনের ভাব লক্ষ্য করে আবার মুখ টিপে হাসল।
না, তাতে দোষ নেই, কিন্তু সে কি তুমি বিশ্বাস করতে পারবে?
বলেই দেখো না।
তোমাকে চিনেছিলাম ঠাকুর দুর্বুদ্ধির তাড়ায়, আর কি সে? তুমি যত চোখের জল আমার ফেলিয়েছিলে ভাগ্যি সূর্যদেবতা শুকিয়ে নিয়েছেন, নইলে চোখের জলের একটা পুকুর হয়ে থাকত। বলি, বিশ্বাস করতে পারো কি?
সত্যই বিশ্বাস করতে পারলাম না, কিন্তু সে আমারই ভুল। তখন কিছুতেই মনে পড়ল না যে পিয়ারির ঠোঁটের গঠনই এরকম, যেন সব কথাই সে তামাশা করে বলছে এবং মনে মনে হাসছে। আমি চুপ করে থাকলাম, সেও কিছুক্ষণ চুপ করে থেকে এবার সত্যি সত্যি হেসে উঠল। কিন্তু এতক্ষণে কেমন করে জানি না আমার হঠাৎ মনে হল সে নিজের লজ্জিত অবস্থা যেন সামলে ফেলল। সহাস্যে বলল,
না ঠাকুর, তোমাকে যত বোকা ভেবেছিলাম তুমি তা নও। এ যে আমার একটা বলার ভঙ্গি তা তুমি ঠিক ধরেছ, কিন্তু তাও বলি, তোমার চেয়ে অনেক বুদ্ধিমানও আমার এই কথাটায় অবিশ্বাস করতে পারেনি। তা এতই যদি বুদ্ধিমান, মোসাহেবি ব্যবসাটা ধরা হলো কেন? এই চাকরি তো তোমাদের মতো মানুষ দিয়ে হয় না। যাও, চটপট সরে পড়ো।
রাগে সর্বাঙ্গ চলে গেল আমার, কিন্তু প্রকাশ পেতে দিলাম না। সহজভাবে বললাম, চাকরি যতদিন হয় ততদিনই ভালো, বসে না থাকি বেগার খাটি, কথাটা জানো তো? আচ্ছা, এখন উঠি, বাইরের লোক হয়তো বা কিছু মনে করে বসবে।
করলে সে তো তোমার সৌভাগ্য ঠাকুর, এ কি একটা আফসোসের কথা?
এসব কথার উত্তর না দিয়ে যখন আমি দরজার কাছে এসে পড়েছি, তখন সে হঠাৎ হাসির লহর তুলে বলে উঠল,
কিন্তু দেখো ভাই, আমার সেই চোখের জলের গল্পটা যেন ভুলে যেও না। বন্ধু মহলে কুমার সাহেবের দরবারে প্রকাশ করলে আর চাই কি, তোমার নসিবটাই হয়তো ফিরে যেতে পারে।
আমি উত্তর না দিয়ে বাইজির তাঁবুর বাইরে বেরিয়ে পড়লাম, কিন্তু এই নির্লজ্জার হাসি এবং কদর্য পরিহাস আমার সর্বাঙ্গ জুড়ে যেন বিছের কামড়ের মতো চলতে লাগল। নিজের তাঁবুতে এসে এক পেয়ালা চা খেয়ে চুরুট ধরিয়ে মাথা যথাসম্ভব ঠান্ডা করে ভাবতে লাগলাম, কে এ? আমার 5 বছর বয়সের ঘটনা পর্যন্ত আমি স্পষ্ট করে মনে করতে পারি, কিন্তু অতীতের মধ্যে যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তন্ন তন্ন করে দেখলাম, কোথাও তো এই পিয়ারিকে খুঁজে পেলাম না, অথচ এই আমাকে বেশ চেনে, ইসীমার কথা পর্যন্ত জানে, আমি যে গরিব তাও তার অজানা নয়। সুতরাং আর কোনো অভিসন্ধি থাকতেই পারে না, অথচ যেমন করে পারে আমাকে সে এখান থেকে তাড়াতে চায়, কিন্তু কিসের জন্য? আমার থাকা না থাকায় এর কি? তখন কথায় কথায় বলছিল,
সংসারে লাভ ক্ষতি কি সব, ভালোবাসাটা সে কিছু নেই।
আমি যাকে কখনো চোখেও দেখিনি তার মুখের এই কথাটা মনে করে আমার হাসি পাচ্ছে, কিন্তু সমস্ত কথাবার্তা ছাপিয়ে তার শেষ বিদ্রূপটাও আমাকে যেন অবিশ্রান্ত মর্মান্তিক করে বিঁধতে লাগল। সন্ধ্যার সময় শিকারির দল ফিরে এলো। চাকরের মুখে শুনলাম 8টা ঘুঘু পাখি মেরে আনা হয়েছে। কুমার ডেকে পাঠালেন। অসুস্থতা ছুতো করে বিছানায় পড়েই রইলাম এবং এইভাবেই অনেক রাত পর্যন্ত পিয়ারির গান এবং মাতালের বাহবা শুনতে পেলাম। তারপরে 3-4 দিন প্রায় একইভাবে কেটে গেল। প্রায় বললাম কারণ এক শিকার করা ছাড়া আর সমস্তই একরকম। পিয়ারির অভিশাপ ফলল নাকি? প্রাণী হত্যার প্রতি আর কারো কোনো উৎসাহই দেখলাম না। কেউ তাঁবুর বাইরে বার হতেই চায় না, অথচ আমাকেও ছেড়ে দেয় না। আমার পালাবার আর যে কোনো বিশেষ কারণ ছিল তা নয়, কিন্তু এই বাইজির প্রতি আমার কি যে ঘোর বিতৃষ্ণা জন্মে গেল। সে হাজির হলেই আমাকে কিসে যেন মারতে থাকত, উঠে গিয়ে স্বস্তি পেতাম। উঠতে না পারলে অন্তত আর কোনো দিকে মুখ ফিরিয়ে কারো সঙ্গে কথাবার্তা বলে অন্য মনস্ক হওয়ার চেষ্টা করতাম, অথচ সে প্রতি মুহূর্তেই আমার সঙ্গে চোখাচোখি করবার সহস্র কৌশল করত, তাও টের পেতাম। প্রথম 2-1 দিন সে আমাকে লক্ষ্য করেই পরিহাসের চেষ্টা করেছিল, কিন্তু আমার ভাব দেখে সেও একেবারে নির্বাক হয়ে গেল। সেদিন ছিল শনিবার, আমি আর কিছুতেই থাকতে পারছি না, খাওয়া দাওয়ার পরেই রওনা হয়ে পড়ব স্থির হওয়ায় আজ সকাল থেকে গান বাজনার বৈঠক বসে গিয়েছিল। শ্রান্ত হয়ে বাইজি গান থামিয়েছে। হঠাৎ গল্পের সেরা গল্প, ভূতের গল্প উঠে পড়ল। নিমেষে যে যেখানে ছিল আগ্রহে বক্তাকে ঘিরে ধরল। প্রথমটা আমি তাচ্ছিল্য ভরেই শুনছিলাম, কিন্তু শেষে উদ্গ্রীব হয়ে উঠে বসলাম। বক্তা একজন গ্রামেরই হিন্দুস্থানি প্রবীণ ভদ্রলোক, গল্প কেমন করে বলতে হয় তা তিনি জানতেন। তিনি বলছিলেন,
প্রেত জনিতে যদি কারো সংশয় থাকে, তিনি যেন আজকের এই শনিবার অমাবস্যা তিথিতে ওই গ্রামে এসে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে যান। তিনি যে জাত যেমন লোকই হন এবং যত ইচ্ছা লোক সঙ্গে করে নিয়ে যান, আজ রাতে মহাশ্মশানে যাওয়া তার পক্ষে নিষ্ফল হবে না। আজকের ঘোর রাতে এই শ্মশানচারী প্রেতাত্মাকে শুধু যে চোখে দেখা যায় তা নয়, তার কণ্ঠস্বর শোনা যায় এবং ইচ্ছা করলে তার সঙ্গে কথাবার্তা পর্যন্ত বলা যায়।
আমি ছেলেবেলার কথা স্মরণ করে হেসে ফেললাম। বৃদ্ধ তা লক্ষ্য করে বললেন,
এই যে আপনি আমার কাছে আসুন।
আমি তার কাছে সরে গেলাম। তিনি তখন আমায় প্রশ্ন করলেন,
আপনি বিশ্বাস করেন না?
না।
কেন করেন না? না করার বিশেষ কোনো কারণ আছে?
না।
তবে এই গ্রামেই এমন দুই একজন সিদ্ধ সাধক আছেন যারা চোখে দেখেছেন, তবুও যে আপনারা বিশ্বাস করেন না, মুখের উপর হাসেন, সে শুধু দুপাতা ইংরাজি পড়ার ফল। বিশেষ করে বাঙালিরা তো নাস্তিক, লেপচ।
কি কথায় কি কথা এসে পড়ল দেখে আমি অবাক হয়ে গেলাম। বললাম, দেখুন, এ সম্বন্ধে আমি তর্ক করতে চাই না, আমার বিশ্বাস আমার কাছে। আমি নাস্তিকই হই বা ম্লেচ্ছই হই, ভূত মানি না। যারা চোখে দেখেছেন বলেন, হয় তারা ঠকেছেন না হয় তারা মিথ্যেবাদী, এই আমার ধারণা। আমার কথা শুনে উত্তেজিত হয়ে সেই প্রবীণ ভদ্রলোক খপ করে আমার ডান হাতটা চেপে ধরে বললেন,
আপনি আজ রাতে শ্মশানে যেতে পারেন?
পারি, আমি ছেলেবেলা থেকে অনেক শ্মশানেই অনেক রাত্রে গেছি।
আপসেকি মত করো বাবু,
বলে তিনি সমস্ত শ্রোতাদের স্তম্ভিত করে ওই শ্মশানের মহা ভয়াবহ বিবরণ বলতে লাগলেন।
এ শ্মশান যে সে স্থান নয়, এ হল গিয়ে মহাশ্মশান। এখানে সহস্র নরমুণ্ড গুনে নিতে পারা যায়। এই শ্মশানে মহাভৈরবী তার সাঙ্গপাঙ্গ নিয়ে রোজ রাতে নরমুণ্ডের গেন্দুয়া খেলে নৃত্য করে বিচরণ করেন। তাদের খলখল হাসির বিকট শব্দে কতবার কতবার কত অবিশ্বাসী ইংরেজ জজ ম্যাজিস্ট্রেটেরও হৃৎস্পন্দন থেমে গিয়েছে।
এমনি সব লোমহর্ষণ কাহিনী এমন করেই বলতে লাগলেন যে এত লোকের মধ্যে দিনের বেলা তাঁবুর ভিতরে বসে থেকেও অনেকের মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠল। আর চোখে চেয়ে দেখলাম পিয়ারি কোন এক সময় কাছে ঘেঁষে এসে বসেছে এবং কথাগুলো যেন সর্বাঙ্গ দিয়ে গিলছে। এইরূপে এই মহাশ্মশানের ইতিহাস যখন শেষ হল, তখন বক্তা গর্বভরে আমার প্রতি কটাক্ষ করে প্রশ্ন করলেন,
হ্যাঁ বাবু সাহেব, জায়গা?
জায়গা বই কি?
জায়গা? আচ্ছা, আপকা খুশি, লেকিন প্রাণ জানে সে।
না বাবুজি না, প্রাণ গেলেও তোমাকে দোষ দেওয়া হবে না, তোমার ভয় নেই। কিন্তু অজানা জায়গায় আমি তো শুধু হাতে যাব না, বন্দুক নিয়ে যাব। তখন আলোচনাটা একটু অতিমাত্রায় খড়ো হয়ে উঠল।
আরে ধুর, উনি পাখিই মারতে পারেন না কিন্তু বন্দুকের গুলিতে ভূত মারবেন। আসলে কি জানেন, বাঙালিরা ইংরেজি পড়ে হিন্দু শাস্ত্র মানে না, তারা মুরগি খায়। তারা মুখে যত বড়াই করুক কার্যকালে ভেঙে যায়, তাতে তাড়া দিলেই তাদের দাঁত কপাটি লাগে, সব জানা আছে আমাদের।
এই ধরনের সমালোচনা চলতে লাগল। এদের দলে একটিমাত্র লোক ছিল যে স্বীকার করেছিল সে স্বীকার করতে জানে না, এবং কথাটাও সে সচরাচর একটু কম বলত এবং মদও একটু কম করে খেত। তার নাম পুরুষোত্তম। সে সন্ধ্যার সময় এসে আমাকে ধরল।
আমি সঙ্গে যাব।
কেন?
কারণ এর আগে আমি কখনো ভূত দেখিনি, আর যখন এমন একটা সুযোগ পেয়েছি তখন ছাড়তে চাই না।
তুমি কি ভূত মানো না?
একেবারেই না।
কেন মানো না?
মানি না নেই বলে।
এই বলে সে প্রচলিত তর্ক তুলে বারবার অস্বীকার করতে লাগল। আমি কিন্তু অত সহজে এ সঙ্গ নিতে রাজি হলাম না, কারণ বহুদিনের অভিজ্ঞতায় জানি এসব যুক্তিতর্কের ব্যাপার নয়, সংস্কার। বুদ্ধি দিয়ে যারা একেবারেই মানে না, তারা ভয়ের জায়গায় এসে পড়লে ভয়ে মূর্ছা যায়। পুরুষোত্তম কিন্তু না ছোড় বান্দা। সে মালকোঁচা মেরে পাকা বাঁশের লাঠি ঘাড়ে ফেলে বলল,
শ্রীকান্তবাবু, আপনার ইচ্ছা হয় বন্দুক নিন, কিন্তু আমার হাতে লাঠি থাকতে ভূতি বলো বা প্রেতি বলো কাউকে কাছে ঘেঁষতে দেব না।
কিন্তু সময়ে লাঠি হাতে থাকবে তো?
ঠিকই থাকবে বাবু, আপনি তখন দেখে নেবেন।
এক ক্রোশ পথ, রাত্রি ১১টার মধ্যে রওনা হওয়া চাই।
দেখলাম তার আগ্রহটা যেন একটু অতিরিক্ত। যাত্রা করতে তখনও ঘণ্টাখানেক দেরি আছে। আমি তাঁবুর বাইরে পায়চারি করে এই ব্যাপারটি মনে মনে ভেবে দেখছিলাম, জিনিসটা সম্ভবত কি হতে পারে। এসব বিষয়ে আমি যে লোকের শিষ্য তাতে ভূতের ভয়টা আর ছিল না। ছেলেবেলার কথা মনে পড়ে, সেই একটি রাতে যখন ইন্দ্র বলেছিল,
শ্রীকান্ত মনে মনে রাম নাম কর, সে নৌকা ছেড়ে যায়নি, আমার পেছনেই বসে আছে।
সেই দিনই শুধু ভয়ে চৈতন্য হারিয়েছিলাম, তার না। সুতরাং সে ভয় ছিল না। কিন্তু আজকের গল্পটা যদি সত্যি হয় তাহলে এটাই বা কি? ইন্দ্র নিজে ভূত বিশ্বাস করত, কিন্তু সেও কখনো চোখে দেখেনি। আমি নিজেও মনে মনে যত অবিশ্বাসই করি না কেন, স্থান এবং কাল মাহাত্ম্যে গা ছমছম যে করত না তা নয়। হঠাৎ সামনের এই দুর্ভেদ্য অমাবস্যার অন্ধকারের দিকে চেয়ে আমার আরেকটা অমারজনীর কথা মনে পড়ে গেল। সেদিনটাও এমনই শনিবারই ছিল। বছর পাঁচ ছয় আগে আমাদের প্রতিবেশিনী হতভাগিনী নীরুদিদি বাল বিধবা হয়েও যখন সূতিকারোগে আক্রান্ত হয়ে ৬ মাস ভোগে ভোগে মরেন, তখন সেই মৃত্যুশয্যার পাশে আমি ছাড়া আর কেউ ছিল না। বাগানের মধ্যে একখানা মাটির ঘরে তিনি একা থাকতেন। সকলের সব রকম রোগে শোকে সম্পদে বিপদে এত বড় সেবাপরায়ণা নিঃস্বার্থ পরোপকারিণী রমণী পাড়ার মধ্যে আর কেউ ছিল না। কত মেয়েকে তিনি যে লেখাপড়া শিখিয়ে, সূচের কাজ শিখিয়ে, গৃহস্থালী সব রকমের দুরূহ কাজকর্ম শিখিয়ে মানুষ করে দিয়েছিলেন তার সংখ্যা নেই। একান্ত স্নিগ্ধ শান্ত স্বভাব এবং সুনির্মল চরিত্রের জন্য পাড়ার লোকও তাকে কম ভালোবাসত না। কিন্তু সেই নীরুদিদির ৩০ বছর বয়সে হঠাৎ যখন পা পিছলিয়ে গেল এবং ভগবান এই সুকঠিন ব্যাধির আঘাতে তার আজীবন উঁচু মাথাটি একেবারে মাটির সঙ্গে একাকার করে দিলেন, তখন পাড়ার কোনো লোকই দুর্ভাগিনীকে তুলে ধরবার জন্য হাত বাড়াল না। নির্মল হিন্দু সমাজ হতভাগিনীর মুখের ওপরেই তার সমস্ত দরজা জানলা ইঁটে বন্ধ করে দিলেন। সুতরাং যে পাড়ার মধ্যে এমন একটা লোকও বোধহয় ছিল না যে কোনো না কোনোভাবে নীরুদিদির সযত্ন সেবা উপভোগ করেনি। সেই পাড়ায় এক প্রান্তে অন্তিম শয্যায় এই হতভাগিনী ঘৃণায় লজ্জায় নিঃশব্দে একা দীর্ঘ ৬ মাস বিনা চিকিৎসায় পড়ে রইলেন। আর তাঁর পদস্খলনের প্রায়শ্চিত্ত এইভাবে করে অবশেষে এক শ্রাবণের গভীর রাতে ইহকাল ত্যাগ করে গেলেন। আমার পিসিমা যে অত্যন্ত সংগোপনে তাকে সাহায্য করতেন এ কথা আমি আর বাড়ির বুড়ি ঝি ছাড়া আর জগতে কেউ জানত না। পিসিমা একদিন দুপুরবেলা আমাকে আড়ালে ডেকে বললেন,
শ্রীকান্ত, তোরা তো এমন অনেকেরই রোগে শোকে গিয়ে দেখিস, এই ছুঁড়িটাকে একাধবার গিয়ে দেখিস না বাবা।
সেই থেকে আমি মাঝে মাঝে গিয়ে দেখতাম এবং পিসিমার পয়সায় এটা ওটা সেটা কিনে দিয়ে আসতাম। তার শেষকালে আমি একা কাছে ছিলাম। মরণকালে ওরকম পরিপূর্ণ বিকার এবং পরিপূর্ণ জ্ঞান আমি আর দেখিনি। বিশ্বাস না করলেও যে গা ছমছম করে আমি সেটাই বলতে চাইছি। সেদিন শ্রাবণের অমাবস্যা, রাত ১২টার পরে ঝড় জলে পৃথিবী যেন উপড়ে যাওয়ার অবস্থা হল। সব দরজা জানলা বন্ধ। আমি খাটের থেকে খানিক দূরে একটা ইজি চেয়ারে শুয়ে আছি। হঠাৎ নীরুদিদি স্বাভাবিক গলায় আমাকে ডেকে উঠলেন,
শ্রীকান্ত, ও শ্রীকান্ত।
কি নীরুদি?
ভাই আমার, একবার কাছে আয় দেখি।
কাছে যেতেই হাত তুলে আমার কানটা তার মুখের কাছে এনে ফিসফিস করে বললেন,
শ্রীকান্ত, তুই বাড়ি যা।
সে কি নীরুদিদি, এই ঝড় জলের মধ্যে?
তা হোক, প্রাণটা আগে।
নীরুদিদির কথাগুলো শুনে ভাবলাম ভুল বকছেন, তাই খানিকটা স্তোত দেবার জন্যই বললাম, আচ্ছা যাচ্ছি, জলটা একটু থামুক।
না না শ্রীকান্ত, তুই যা, যা ভাই যা, আর এতটুকু দেরি করিস নে, তুই পালা পালা, বলছি না তুই পালা।
এইবার তার বলার ধরনে আমার বুকের ভিতরটা ছ্যাঁদ করে উঠল। বললাম, আমাকে যেতে বলছো কেন? নীরু দিদি আমার হাতটা টেনে নিয়ে বন্ধ জানলার দিকে ছিঁচি উঠলেন।
যাবি নি? তবে কি প্রাণটা দিবি? দেখছিস নে, আমাকে নিয়ে যাওয়ার জন্য কালো কালো সেপাই এসেছে। তুই আছিস বলে আমাকে ওই জানলা দিয়ে শাসাচ্ছে, ওই 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 খাটের তলায়, ওই ওই মাথার শিয়রে, ওই মারতে আসছে, মারতে আসছে, ওই নিলে 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 সব নিলে, ওই ওই ধরলে রে ধরলে।
এই চিৎকার শুধু থামলো শেষ রাতে, যখন প্রাণটাও প্রায় শেষ হয়ে এলো। ব্যাপারটা আজও আমার বুকের মধ্যে কেটে বসে আছে। সে রাতে ভয় পেয়েছিলাম তো বটেই, বোধহয় কিসব চেহারাও দেখেছিলাম। এখন মনে করে হাসি পায় সত্যি, কিন্তু সেদিন অমাবস্যার ঘোর দুর্যোগ তুচ্ছ করেও হয়তোবা ছুটে পালাতাম, যদি না এ কথা অসংশয়ে বিশ্বাস হতো, কপাট খুলে বার হলেই নীরুদিদির কালো কালো সেপাই সান্ত্রীর ভিড়ের মধ্যে গিয়ে পড়ব। অথচ এসব কিছুই নেই, কিছুই ছিল না তাও জানতাম। মুমূর্ষু যে কেবলমাত্র নিদারুণ বিকারের ঘোরেই প্রলাপ বকছিলেন তাও বুঝেছিলাম। অথচ
বাবু বাবু,
অতীতের ভাবনার ঘোর কেটে গেল ডাক শুনে। চমকে ফিরে তাকালাম, দেখলাম রতন পিয়ারির খাস লোক। কিরে
বাইজি একবার প্রণাম জানাচ্ছেন।
যেন বিস্মিত হলাম, তেমনই বিরক্ত হলাম। এত রাত্রে অকস্মাৎ আহ্বান করাটা শুধু যে অত্যন্ত অপমানকর স্পর্ধা বলে মনে হল তা নয়। গত তিন চার দিনের উভয় পক্ষের ব্যবহারগুলো স্মরণ করেও এই প্রণাম পাঠানোটা যেন সৃষ্টি ছাড়া কাণ্ড বলে ঠেকল। কিন্তু ভৃত্যের সামনে কোন রূপ উত্তেজনা বাছে প্রকাশ পায় সেই আশঙ্কায় নিজেকে প্রাণপণে সংবরণ করে বললাম, আজ আমার সময় নেই রতন, আমাকে বেরোতে হবে, কাল দেখা হবে। রতন সুশিক্ষিত ভৃত্য, আদব কায়দায় পাকা। সম্ভ্রমের সঙ্গে মৃদু স্বরে বলল,
বড় দরকার বাবু, এখনই একবার পায়ের ধুলো দিতে হবে, নইলে বাইজি আসবেন বললেন।
কি সর্বনাশ, এই তাবুতে এত রাত্রে, এত লোকের সামনে। তুমি বুঝিয়ে বলো কি রতন, আজ নয় কাল সকালেই দেখা হবে, আজ আমি কোনো মতেই যেতে পারবো না।
তাহলে তিনি আসবেন? আমি এই পাঁচ বছর ধরে দেখছি বাবু, বাইজির কথার কোনোদিন এতটুকু নড়চর হয়নি, আপনি না গেলে তিনি নিশ্চয়ই আসবেন।
এই অন্যায় অসঙ্গত জেদ দেখে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমার চলে গেল। বললাম,
আচ্ছা দাঁড়াও আমি আসছি।
তাঁবুর ভিতরে ঢুকে দেখলাম নেশার কৃপায় কেউ জেগে নেই, পুরুষোত্তমও গভীর নিদ্রায় মগ্ন। চাকরদের তাঁবুতে দু চারজন জেগে আছে মাত্র। তাড়াতাড়ি বুটটা পরে নিয়ে একটা কোট গায়ে দিয়ে ফেললাম। রাইফেল ঠিক করাই ছিল, হাতে নিয়ে রতনের সঙ্গে সঙ্গে বাইজির তাঁবুতে গিয়ে প্রবেশ করলাম। পিয়ারি সামনেই দাঁড়িয়েছিল, আমার আপাদ মস্তক বারবার দেখে নিয়ে কিছুমাত্র ভূমিকা না করেই ক্রুদ্ধ স্বরে বলে উঠল,
শ্মশানে টশানে তোমার কোনো মতেই যাওয়া হবে না, কোনো মতেই না।
পিয়ারির কথায় আর কথা বলার ধরনে ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। আমাকে এ কথা বলার সাহস ও অধিকার বোধ সে কোথা থেকে পেল, আর আমাকে আটকাতেই বা চায় কেন?
কে এই পিয়ারি? শ্রীকান্ত তার সঙ্গে অতীতের কোন সুতো জুড়ে আছে? শ্রীকান্ত কি মনে করতে পারবে পিয়ারির পূর্ব পরিচয়? সে কি পিয়ারির বারণ শুনে শ্মশানে গিয়ে ভূত দেখার পরিকল্পনা বাতিল করবে, নাকি যাবে সেখানে? যদি যায় তাহলে কেমন হবে শ্রীকান্তরে নৈশ অভিযানের অভিজ্ঞতা?
শুনলেন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব ৪। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও বড় শ্রীকান্ত, প্রসূন দাস, ইন্দ্রনাথ, মেচি অগ্নি, নতুন দা, ভিকি দাস, রাজপুত্র, সায়ন্তন ঘোষ, পিয়ারি, অমৃতা রয়, বেয়ারা, সুদীপ্ত ঘোষ, প্রবীণ, রূপম দাশগুপ্ত এবং অন্যান্য শিল্পীরা।
মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।